দানিয়েলের বই নম্বর ৬৮,
ইজেকিয়েলের অষ্টম অধ্যায়ের ভবিষ্যৎবাণীমূলক বার্তার উন্মোচন,
রবিবারের আইন ও অন্তিম দিনসমূহ।
ইজেকিয়েলের অষ্টম অধ্যায় শাস্ত্রে থাকা ভবিষ্যৎবাণীমূলক অধ্যায়গুলোর মধ্যে সবচেয়ে সহজগুলোর একটি। অধ্যায়টির একটি স্বতন্ত্র সূচনাবিন্দু রয়েছে।
আর ষষ্ঠ বছরে ষষ্ঠ মাসে মাসের পঞ্চম দিনে আমি যখন আমার ঘরে বসেছিলাম আর যিহূদার প্রবীণেরা আমার সামনে বসেছিলেন, তখন সেখানে প্রভু ঈশ্বরের হাত আমার উপর পড়ল। ইজেকিয়েল ৮:১।
দর্শনটির একটি সুস্পষ্ট সমাপ্তি একাদশ অধ্যায়ে রয়েছে।
এরপর আত্মা আমাকে তুলে নিল এবং ঈশ্বরের আত্মার দ্বারা এক দর্শনে আমাকে কালদিয়ায় বন্দিদশায় থাকা লোকদের কাছে নিয়ে গেল। তখন আমি যে দর্শন দেখেছিলাম তা আমার কাছ থেকে উঠে গেল। তারপর আমি বন্দিদশায় থাকা লোকদের কাছে প্রভু আমাকে যা দেখিয়েছিলেন সেই সব কথা বললাম। ইজেকিয়েল ১১:২৪-৫০।
অষ্টম অধ্যায়ের দর্শনটি ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনে শুরু হয়, যে দিনে তারিখটি ৬৬ শাকশাকের সাথে মিলে যাবে তার ঠিক একদিন আগে, এবং যথার্থই সেই দর্শনটি রবিবার আইন সম্পর্কে, যা পশুর চিহ্ন, আর সেই পশুর সংখ্যা হল পাপের মানুষের সংখ্যা, এবং সাতটির মধ্য থেকে যে অষ্টম রাজ্য তার সংখ্যাও। যারা ৬৬ শাক সংখ্যার ওপর জয় লাভ করে তারা ঈশ্বরের সিলমোহর গ্রহণ করে, এবং নবম অধ্যায়ে অন্তিমকালের ঈশ্বরের বিশ্বস্ত লোকদের ওপর ঈশ্বরের সিলমোহর বসানো হচ্ছে।
আর আমি স্বর্গে আরেকটি নিদর্শন দেখলাম, মহান ও বিস্ময়কর। সাতজন স্বর্গদূত যাদের কাছে ছিল শেষ সাতটি বিপর্যয়, কারণ এগুলিতেই ঈশ্বরের ক্রোধ পরিপূর্ণ হয়েছে। আর আমি দেখলাম যেন আগুনে মিশ্রিত কাচের এক সমুদ্র, আর জন্তু, তার প্রতিমা, তার চিহ্ন এবং তার নামের সংখ্যার বিরুদ্ধে যারা জয়লাভ করেছে তারা ঈশ্বরের বিনা হাতে সেই কাচের সমুদ্রের ওপর দাঁড়িয়ে আছে, আর তারা ঈশ্বরের দাস মোশের গান এবং মেষশাবকের গান গাইছে, বলছে, হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, তোমার কর্মসমূহ মহান ও বিস্ময়কর, তোমার পথসমূহ ন্যায় ও সত্য, হে পবিত্রদের রাজা। প্রকাশিত বাক্য ১৫:৩।
অনুগ্রহের সময় শেষ হওয়ার ঠিক আগে, কারণ প্রকাশিত বাক্যের পরের অধ্যায়ে সাতটি শেষ মহামারী সহ সাতজন স্বর্গদূত ঈশ্বরের ক্রোধ ঢেলে দেবে, ঈশ্বরের শেষ দিনের লোকেরা চিহ্নিত হন। তারা চারটি বিষয়ের উপর জয়লাভ করেছে। জয় হিসেবে যে শব্দটি অনুদিত হয়েছে তার অর্থ হল জয় করা। বিশ্বস্তরা পশু, পশুর মূর্তি, পশুর চিহ্ন এবং তার নামের সংখ্যার উপর জয় লাভ করেছে। এই জয়ের মধ্যে এটিও অন্তর্ভুক্ত যে তারা বোঝে সেই চারটি প্রতীক কী নির্দেশ করে। বাস্তবে ওই চারটি ভবিষ্যৎবাণীমূলক প্রতীক কী নির্দেশ করে তা মাত্র অত্যন্ত অল্প সংখ্যক মানুষই জানে।
বিশ্ব একসময় জানত যে ১৭ অধ্যায়ে বাবিলের বেশ্যা হল পোপতন্ত্র, কিন্তু ঈশ্বরের বাক্য যেমন চিহ্নিত করেছে, পৃথিবীর রাজাদের সঙ্গে ব্যভিচার করে যে টাইরের বেশ্যা, তাকে নিয়ে যে উপলব্ধি ছিল তা যুক্তরাষ্ট্রের ইতিহাস জুড়ে বিস্তৃত হয়েছে। পশুর ওপর বিজয় লাভ করা মানে হল সত্যের বাক্যকে সঠিকভাবে ব্যাখ্যা করে নিরূপণ করা যে বাইবেলের ভবিষ্যৎবাণীর পশুটি হল পোপতন্ত্র। একেবারে পরের অধ্যায়ে ড্রাগন পশু এবং মিথ্যা ভাববাদী বিশ্বকে আর্মাগেডনের দিকে নিয়ে যায়, এবং শেষ দিনের ঈশ্বরের বিশ্বস্তদের ওই তিনটি শক্তি কারা তা জানতেই হবে।
আর ষষ্ঠ স্বর্গদূত তার পাত্র মহান নদী ইউফ্রাতিসের ওপর ঢেলে দিল এবং তার জল শুকিয়ে গেল, যাতে পূর্বদেশের রাজাদের পথ প্রস্তুত হয়। আর আমি দেখলাম ব্যাঙের মতো তিনটি অপবিত্র আত্মা ড্রাগনের মুখ থেকে, পশুর মুখ থেকে এবং মিথ্যা ভাববাদীর মুখ থেকে বেরিয়ে এল, কারণ তারা দুষ্টাত্মা, অলৌকিক কাজ করে, যারা পৃথিবীর ও সমগ্র বিশ্বের রাজাদের কাছে যায় সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহান দিনের যুদ্ধে তাদের সমবেত করতে। দেখ, আমি চোরের মতো আসছি, ধন্য সেই ব্যক্তি যে জাগ্রত থাকে এবং নিজের বস্ত্র রক্ষা করে, যেন সে নগ্ন হয়ে না হাঁটে আর তারা তার লজ্জা না দেখে। আর সে তাদেরকে একত্র করল সেই স্থানে যা ইব্রীয় ভাষায় হারমাগেদ্দন নামে পরিচিত। প্রকাশিত বাক্য ১৬:১২-১৬।
পশুর ওপর বিজয় হল পশুটিকে তা সঠিকভাবে বোঝার বিজয়। এমাত্র উদ্ধৃত অংশটি যারা জাগ্রত থাকে এবং নিজেদের বস্ত্র রক্ষা করে তাদের ওপর আশীর্বাদ ঘোষণা করে, তবু ষষ্ঠ মহামারীর সময়ে সকল মানুষের জন্য অনুগ্রহের সময় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
যখন মাইকেল উঠে দাঁড়ান, তখন মানবজাতির অনুগ্রহের সময় বন্ধ হয়ে যায় এবং তারপর সাতটি শেষ মহামারী ঢেলে দেওয়া হয়। অনুগ্রহের সময় বন্ধ হয়ে যাওয়ার পর আর বস্ত্র বদলানোর কোনো উপায় নেই, তবুও ষষ্ঠ মহামারীর সঙ্গে একটি সতর্কবাণী যুক্ত আছে। ওই সতর্কবাণীর বিষয় হল অনুগ্রহের সময় বন্ধ হওয়ার আগে পশু সম্পর্কে সঠিক বোঝাপড়া থাকা, আর যদি সেই বোঝাপড়া না থাকে তবে অনুগ্রহের সময় শেষ হওয়ার আগেই আপনি খ্রিস্টের ধার্মিকতার বস্ত্র হারাবে।
যারা বাক্যের উপলব্ধিতে বিভ্রান্ত হয়ে পড়ে, যারা খ্রিস্টবিরোধীর অর্থ বুঝতে ব্যর্থ হয়, তারা নিশ্চিতভাবেই নিজেদের খ্রিস্টবিরোধীর পক্ষেই স্থাপন করবে। এখন আমাদের জন্য বিশ্বের সঙ্গে আত্মসাৎ হওয়ার কোনো সময় নয়। দানিয়েল তাঁর নির্ধারিত অংশে ও তাঁর স্থানে দাঁড়িয়ে আছেন। দানিয়েল ও জহনের ভাববাণীগুলি বুঝতে হবে। তারা একে অন্যের ব্যাখ্যা করে, তারা জগৎকে সেই সত্যসমূহ প্রদান করে যা প্রত্যেকেরই বোঝা উচিত। এই ভাববাণীগুলি জগতে সাক্ষ্যস্বরূপ হওয়ার জন্য, এই অন্তিম দিনে সেগুলির পরিপূর্ণতার মাধ্যমে সেগুলি নিজেদেরই ব্যাখ্যা করবে। ক্র্যাস কালেকশন 105।
যদি কোনো ব্যক্তি না বোঝে যে খ্রিস্টবিরোধী হল পোপতন্ত্র, তবে সে শেষ পর্যন্ত পোপতন্ত্রের পক্ষেই দাঁড়াবে, অথবা জোহন যেমন লিখেছেন, সে নগ্ন হয়ে চলবে এবং নিজের লজ্জা প্রকাশ করবে। পশুর ওপর জয়লাভ করা মানে হল বোঝা যে পশুই পোপীয় ক্ষমতা, এবং পোপীয় ক্ষমতা সম্পর্কে যা কিছু প্রকাশিত হয়েছে তার সব কিছু বোঝা। যারা জয়লাভ করে এবং বোঝে যে পোপতন্ত্রই অধর্মের মানুষ, তাদের আরও বুঝতে হবে যে পোপতন্ত্রের প্রতিমূর্তি গির্জা ও রাষ্ট্রের সংমিশ্রণের নীতিকে প্রতিনিধিত্ব করে, যেখানে সম্পর্কটির নিয়ন্ত্রণ গির্জার হাতেই থাকে।
দানিয়েল গ্রন্থে গির্জা ও রাষ্ট্রের সংযুক্তি হিসেবে পশুর ব্যবস্থাকে উজাড়ের অপরাধ রূপে চিত্রিত করা হয়েছে। অপরাধী পাপ, আর যে পাপ পোপীয় পশুকে গড়ে তোলে, তা ঘটে যখন রাজারা তাদের ক্ষমতা পোপীয় কর্তৃত্বের কাছে সমর্পণ করে। এতে তারা আত্মিক ব্যভিচার করে, যা দানিয়েলের উজাড়ের অপরাধ এবং জোহনের পশুর মূর্তি।
পোপীয় প্রতিমূর্তির ওপর জয়লাভ করা মানে হল ঈশ্বরের বাক্যের মাধ্যমে বুঝতে পারা যে যুক্তরাষ্ট্র প্রথমে এই সম্পর্ক স্থাপন করে এবং আসন্ন রবিবার আইনের সময় এটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে, তারপর সমগ্র বিশ্বকে একই সম্পর্ক গ্রহণ করতে বাধ্য করে।
যুক্তরাষ্ট্র যে গির্জা ও রাষ্ট্রের সম্পর্কটি পৃথিবীর ওপর চাপিয়ে দেবে, তার গঠন হবে এমন যে এক বিশ্ব সরকার, জাতিসংঘ পাপাসির সঙ্গে জোট বেঁধে ব্যবস্থার নিয়ন্ত্রণকারী শক্তি হয়ে উঠবে। পশুর মূর্তির ওপর জয়লাভ মানে ঈশ্বরের ভাববাদী বাক্যের মাধ্যমে বোঝা যে পশুর মূর্তি ঠিক এই বিষয়গুলোকেই প্রতিনিধিত্ব করে।
পশু ও পশুর মূর্তির ওপর জয়লাভ করার মধ্যে পশুর পোপতন্ত্রের কর্তৃত্বের চিহ্ন সম্পর্কে বোঝাপড়া অর্জন করাও অন্তর্ভুক্ত।
পশুর ছাপ হল রবিবারকে ঈশ্বরের বিশ্রাম দিন হিসেবে পালন করতে বাধ্য করা। পশুর ছাপের ওপর বিজয় পেতে হলে বুঝতে হবে যে রবিবারের উপাসনা আসলে সূর্যের উপাসনা, এবং এটি পৌতলিক বাল উপাসনা ছাড়া আর কিছুই নয়। এই বিজয়ের মধ্যে এই সত্য অন্তর্ভুক্ত যে যতক্ষণ না এটি মানুষের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়, ততক্ষণ কেউই পশুর ছাপ গ্রহণ করে না।
কিন্তু অতীত প্রজন্মের খ্রিস্টানরা রবিবার পালন করতেন এই ধারণায় যে এর মাধ্যমে তারা বাইবেলীয় বিশ্রাম দিন পালন করছেন, এবং এখন প্রতিটি গির্জাতেই রোমান ক্যাথলিক সম্প্রদায়ও এর ব্যতিক্রম নয়। সত্যিকার খ্রিস্টান রয়েছেন যারা আন্তরিকভাবে বিশ্বাস করেন যে রবিবারই ঈশ্বর নিযুক্ত বিশ্রাম দিন। ঈশ্বর তাদের উদ্দেশ্যের আন্তরিকতা এবং তার সামনে তাদের সততা গ্রহণ করেন। কিন্তু যখন রবিবার পালনের বিষয়টি আইন দ্বারা বাধ্যতামূলক করা হবে এবং সত্যিকারের বিশ্রাম দিন পালনের কর্তব্য সম্পর্কে বিশ্ব আলোকিত হবে, তখন যে কেউ রোমের চেয়ে উচ্চতর কোনো কর্তৃত্ব নেই এমন এক বিধান মানার জন্য ঈশ্বরের আদেশ লঙ্ঘন করবে, সে তাতে ঈশ্বরের ঊর্ধ্বে পোপতন্ত্রকে সম্মান দেবে। সে রোমকে এবং রোম কর্তৃক বিধিবদ্ধ সেই প্রতিষ্ঠানকে বলবৎ করে এমন ক্ষমতাকেও শ্রদ্ধা জানাচ্ছে। সে পশু ও তার প্রতিমাকে উপাসনা করছে। তখন যখন মানুষ সেই প্রতিষ্ঠানটি প্রত্যাখ্যান করে যেটিকে ঈশ্বর তার কর্তৃত্বের চিহ্ন বলে ঘোষণা করেছেন, এবং তার পরিবর্তে রোম যা তার প্রাধান্যের নিদর্শন হিসেবে বেছে নিয়েছে তাকে সম্মান দেয়, তখন তারা রোমের প্রতি আনুগত্যের চিহ্ন, পশুর চিহ্ন গ্রহণ করবে। এবং যখন বিষয়টি এভাবে স্পষ্টভাবে লোকদের সামনে উপস্থাপিত হবে এবং তাদের ঈশ্বরের আদেশসমূহ ও মানুষের আদেশসমূহের মধ্যে থেকে বেছে নিতে আনা হবে, তখনই অবাধ্যতায় অব্যাহত যারা থাকবে তারা পশুর চিহ্ন গ্রহণ করবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি, ৪৯।
যারা পশুর উপর, পশুর মূর্তির উপর এবং পশুর চিহ্নের উপর জয়লাভ করে, তাদের তার নামের সংখ্যার উপরও জয় লাভ করতে হবে। ইতিহাসের সেই সময়ে, যখন টাইরের পতিতাকে ভুলে ফেলা হয়নি, প্রোটেস্ট্যান্ট বিশ্ব জানত যে পোপতন্ত্রই খ্রিস্টবিরোধী। তারা জানত যে পৌল পোপতন্ত্রকে সেই অধর্মী, পাপের মানুষ, অধর্মের রহস্য এবং নাশের পুত্র, যিনি ঈশ্বর বলে যা কিছু বলা হয় বা যা পূজিত হয় সেসব সমস্ত কিছুর বিরোধিতা করেন এবং নিজেকে তাদের সকলের ঊর্ধ্বে উন্নত করেন, যাতে তিনি ঈশ্বর রূপে ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে প্রমাণ করেন হিসেবে শনাক্ত করেছিলেন। কিন্তু এখন টাইরের সেই মহাপতিতা ভুলে ফেলা হয়েছে।
প্রাচীনকালে ইসোপসেফি বা গেমাট্রিয়ার নানা প্রয়োগ ছিল, যা দেখাত যে ৬৬ সংখ্যা প্রতীকীভাবে পোপতন্ত্রকে নির্দেশ করে। এর একটি ক্লাসিক উদাহরণ হল পোপের মাইটারে ভিকারিয়স ফিলিই দেই শব্দগুলি লেখা আছে। ভিকারিয়স ফিলিই দেই এর অর্থ ঈশ্বরের পুত্রের প্রতিনিধি, এবং সুতরাং এটি ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে দাবি করার তার দাবির প্রতি ইঙ্গিত করে। ভিকারিয়স ফিলিই দেই এর ল্যাটিন অক্ষরগুলির সংখ্যামূল্য ৬৬৬ সমান।
পশু যা পোপীয় ক্ষমতা তার সংখ্যা দ্বারা চিহ্নিত, এবং তার সংখ্যা হল ৬৬৬, কিন্তু অধর্মের মানুষ ১৭৮৯ সালে মরণঘাতী ক্ষত পেয়েছিল এবং তিনি বিস্মৃত হয়ে গেছেন। অন্তিমকালে সেই মরণঘাতী ক্ষত আরোগ্য হবে, আর সেই আরোগ্য হওয়াই নির্দেশ করে যে যুক্তরাষ্ট্র প্রথমে নিজের দেশে পশুর প্রতিমূর্তি গঠন করবে, তারপর বিশ্বকে একই কাজ করতে বাধ্য করবে।
পশুর বিশ্বব্যাপী মূর্তি একই সঙ্গে দ্বিবিধ ও ত্রিবিধ।
ভবিষ্যৎবাণী অনুযায়ী এটি দ্বিবিধ, কারণ এটি গির্জা ও রাষ্ট্রের সংমিশ্রণে গঠিত, কিন্তু এটি ত্রিবিধ কারণ এটি ড্রাগন, পশু এবং মিথ্যা নবী, এই তিনটি নিয়ে গঠিত। যে শক্তিগুলো পৃথিবীকে আর্মাগেডনে নিয়ে যাবে, সেই শক্তিগুলোর ত্রিবিধ ঐক্য যখন প্রতিষ্ঠিত হবে, তখন তারা হবে সেই পশু, যে সাতটিরই অংশ তবু অষ্টম রাজ্য, এবং সেটিই হবে ষষ্ঠ রাজ্যের ত্রিবিধ ঐক্য। শেষকালে পশুর নামের সংখ্যা আবারও ৬৭, কারণ এটি তিনটি রাজ্যকে নির্দেশ করে যেগুলোর প্রত্যেকটি ষষ্ঠ রাজ্যের অংশ।
পশু তার প্রতিমূর্তি, তার ছাপ এবং তার নামের সংখ্যের উপর জয়লাভ করা মানে হল এই ধাঁধাটি বুঝতে পারা যে অষ্টমটি সাতেরই অন্তর্ভুক্ত। এটি দানিয়েল অধ্যায় ২ রহস্য, যা বুঝতে দানিয়েল প্রার্থনা করেছিলেন। এটি যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের এমন এক অংশ যা অনুগ্রহের সময় শেষ হওয়ার ঠিক আগে মোহর খুলে দেওয়া হয়, কারণ যোহন যেমন বলেছেন সময় নিকটে। এই কারণে যারা সেই জয়লাভ করে তাদেরকে বালা ঢেলে দেওয়া সেই স্বর্গদূতদের সঙ্গে হিসেবে চিত্রিত করা হয়েছে, কারণ অনুগ্রহের সময় শেষ হওয়ার ঠিক আগে তারাই এই জয় অথবা প্রয়োজনীয় ভবিষ্যৎবাণীমূলক বোঝাপড়া অর্জন করে।
যারা বোঝেন যে যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য অনুগ্রহের সময়ের সমাপ্তির ঠিক আগে মোহর খোলা হয় এবং যে ৬২৭ সংখ্যাটি সেই দর্শনের একটি উপাদান, তারা খেয়াল করবেন যে এজেকিয়েলের অষ্টম অধ্যায়ের দর্শনটি ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনে, যা ষষ্ঠ দিনের আগের দিন শুরু হয়। অষ্টম অধ্যায়ের শেষে ২৫ জন পুরুষ সূর্যের দিকে নোপেশলব হয়ে প্রণাম করছে, এবং নবম অধ্যায়ে যারা ঈশ্বরের সিল গ্রহণ করে তাদেরকে চিহ্নিত করা হয়েছে।
দর্শনের প্রেক্ষাপট হল পশুর চিহ্ন এবং ঈশ্বরের সিল, এবং দর্শনটি রবিবারের আইনে অনুগ্রহের সময়ের অবসানের ঠিক আগে উন্মোচিত হয়, যা সংখ্যা ৬৬৬ দ্বারা প্রতিকায়িত। কিন্তু যুক্তরাষ্ট্রে রবিবারের আইন প্রণয়নের সময় যে অনুগ্রহের সময়ের অবসানের কথা চিহ্নিত করা হয়েছে, সেটি মানবজাতির অনুগ্রহের সময়ের অবসান নয়, তা কেবলমাত্র সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টদের জন্য অনুগ্রহের সময়ের অবসান।
দর্শনটি জেরুসালেমের ভেতরে ঘটছে বলে উপস্থাপিত হয়েছে, যা সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের প্রতীক। যুক্তরাষ্ট্রে সানডে ল জারি হলে
সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টরাই একমাত্র শ্রেণী যাদের তখনই এবং সেখানেই সাবাথের আলোর কাছে জবাবদিহিতার অধীন করা হবে।
যদি সত্যের আলো আপনার কাছে উপস্থাপিত হয়ে থাকে, যা চতুর্থ আজ্ঞার বিশ্রাম দিনকে প্রকাশ করেছে এবং দেখিয়েছে যে রবিবার পালনের জন্য ঈশ্বরের বাক্যে কোনো ভিত্তি নেই, তবুও আপনি এখনও মিথ্যা বিশ্রাম দিনে আঁকড়ে থাকেন, ঈশ্বর যে বিশ্রাম দিনকে আমার পবিত্র দিন বলেন সেটিকে পবিত্রভাবে পালন করতে অস্বীকার করেন, তবে আপনি পশুর চিহ্ন গ্রহণ করেন। এটি কখন ঘটে? যখন আপনি সেই আদেশ মান্য করেন যা আপনাকে রবিবার শ্রম থেকে বিরত থাকতে এবং ঈশ্বরের উপাসনা করতে নির্দেশ দেয়। অথচ আপনি জানেন যে বাইবেলে এমন একটি কথাও নেই যা রবিবারকে সাধারণ কর্মদিবস ছাড়া অন্য কিছু হিসেবে দেখায়। তখন আপনি পশুর চিহ্ন গ্রহণে সম্মতি দেন এবং ঈশ্বরের মোহরকে প্রত্যাখ্যান করেন। আমরা যদি এই চিহ্ন আমাদের ললাটে বা হাতে গ্রহণ করি, তবে অবাধ্যদের বিরুদ্ধে ঘোষিত বিচার আমাদের উপরেই নেমে আসবে। কিন্তু জীবন্ত ঈশ্বরের মোহর আরোপিত হয় তাদের উপর যারা বিবেকানুগভাবে প্রভুর বিশ্রাম দিন পালন করে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 27 এপ্রিল 1911।
ইজেকিয়েল পুস্তকের অষ্টম থেকে একাদশ অধ্যায়ের দর্শনটি জিরুসালেমের অনুগ্রহকালের সমাপ্তির দিকে নিয়ে যাওয়া ইতিহাসকে বর্ণনা করে। এটি এমনভাবে উপস্থাপিত হয়েছে যে সংখ্যা 666 আগমনের ঠিক একদিন আগে বিষয়টি ঘটছে এবং অষ্টম অধ্যায়ে জিরুসালেমের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহকে চিহ্নিত করা হয়েছে, যা চূড়ান্ত রূপ পায় নেতৃস্থানীয় পুরুষেরা সূর্যের সামনে নত হয়ে প্রণাম করার মাধ্যমে, ফলে তারা জন্তুর চিহ্ন গ্রহণ করে।
নবম অধ্যায় জিরুসালেমের মধ্য দিয়ে যেতে থাকা এক স্বর্গদূতকে উপস্থাপন করে, ফলে একটি অগ্রগতিকে চিহ্নিত করে এবং সে বিনাশী স্বর্গদূতদের আগেই এক শ্রেণীর ওপর সিল মোহর বসায়। পরবর্তীতে যারা সিল পায়নি তাদের সবাইকে সেই বিনাশী স্বর্গদূতরা হত্যা করে। উভয় অধ্যায় একটি ক্রমবিকাশমান ইতিহাস উপস্থাপন করে যা রবিবারের আইনের দিকে নিয়ে যায়, যেখানে এক শ্রেণী সূর্যের সামনে নত হয় আর অন্যটি ঈশ্বরের সিল গ্রহণ করে। তখন অধার্মিকেরা জিরুসালেম থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ রবিবারের আইন অধার্মিক ও জ্ঞানীদের পৃথক করে।
ইজেকিয়েল গ্রন্থের নবম অধ্যায়ে যে সিলমোহরকরণের কথা বলা হয়েছে সেটি প্রকাশিত বাক্যগ্রন্থের সপ্তম অধ্যায়ে বর্ণিত একই সিলমোহরকরণ।
যদি এমন দৃশ্য আসতে চলেছে, যদি দোষী বিশ্বের ওপর এমন ভয়ঙ্কর বিচার নেমে আসে, তবে ঈশ্বরের লোকদের আশ্রয় কোথায় থাকবে? রোষ কেটে যাওয়া পর্যন্ত তারা কিভাবে সুরক্ষিত থাকবেন? যোহন দেখেন যে প্রকৃতির উপাদানসমূহ, ভূমিকম্প, ঝড়ঝঞ্ঝা এবং রাজনৈতিক সংঘর্ষ চারজন স্বর্গদূতের দ্বারা ধরে রাখা অবস্থায় দেখানো হয়েছে। ঈশ্বর তাদের ছেড়ে দিতে বাক্য না দেওয়া পর্যন্ত এই বায়ুগুলো নিয়ন্ত্রণে থাকে। সেখানেই ঈশ্বরের মণ্ডলীর নিরাপত্তা। ঈশ্বরের স্বর্গদূতেরা তার আদেশ পালন করেন, পৃথিবীর বায়ুগুলোকে আটকে রাখেন যেন বায়ু না বইতে পারে পৃথিবীর ওপর, না সমুদ্রের ওপর, না কোনো বৃক্ষের ওপর, যতক্ষণ না ঈশ্বরের দাসদের কপালে মোহর দেওয়া হয়। এক প্রবল স্বর্গদূতকে পূর্ব দিক থেকে অথবা সূর্যোদয়ের দিক থেকে উঠে আসতে দেখা যায়। স্বর্গদূতদের মধ্যে এই সর্বাপেক্ষা শক্তিশালীটির হাতে জীবন্ত ঈশ্বরের মোহর আছে, অর্থাৎ তাঁরই, যিনি একমাত্র জীবন দিতে পারেন, যিনি কপালে সেই চিহ্ন বা লিপি উৎকীর্ণ করতে পারেন যাদেরকে অমরত্ব অনন্ত জীবন দান করা হবে। এই সর্বোচ্চ স্বর্গদূতেরই কণ্ঠে এমন কর্তৃত্ব ছিল যে তিনি চার স্বর্গদূতকে আদেশ দিলেন এই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত চার বায়ুকে নিয়ন্ত্রণে রাখতে এবং যতক্ষণ না তিনি তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।
যারা জগৎ, মাংস এবং শয়তানকে জয় করে তারা হবে প্রীতিভাজন, যারা জীবন্ত ঈশ্বরের মোহর গ্রহণ করবে। যাদের হাত শুচি নয়, যাদের হৃদয় বিশুদ্ধ নয়, তাদের ওপর জীবন্ত ঈশ্বরের মোহর থাকবে না। যারা পাপের পরিকল্পনা করছে এবং তা কর্মে পরিণত করছে তাদেরকে বাদ দেওয়া হবে। শুধু তারাই যারা ঈশ্বরের সামনে এমন মনোভাব নিয়ে দাঁড়িয়েছে যে মহান প্রতিরূপী প্রায়শ্চিত্তের দিনে অনুতাপ করে নিজেদের পাপ স্বীকারকারীদের অবস্থান গ্রহণ করছে, তারাই ঈশ্বরের রক্ষার যোগ্য বলে স্বীকৃত ও চিহ্নিত হবে। যারা দৃঢ়ভাবে তাদের ত্রাণকর্তার আবির্ভাবের জন্য চেয়ে থাকে, অপেক্ষা করে ও প্রহর গোনে, ভোরের অপেক্ষায় যারা থাকে তাদের চেয়েও অধিক আন্তরিকতা ও আকাঙ্ক্ষা নিয়ে, তাদের নাম মোহরপ্রাপ্তদের মধ্যে গণনা করা হবে। যারা সত্যের সমগ্র আলো তাদের আত্মার উপর ঝলসে পড়ছে সত্ত্বেও তাদের ঘোষিত বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ করা উচিত ছিল, কিন্তু পাপে প্রলুব্ধ হয়ে হৃদয়ে মূর্তি স্থাপন করে ঈশ্বরের সামনে নিজের আত্মাকে কলুষিত করে এবং যারা তাদের সঙ্গে পাপে যুক্ত হয় তাদেরও অপবিত্র করে। তাদের নাম জীবনের পুস্তক থেকে মুছে ফেলা হবে এবং তারা মধ্যরাত্রির অন্ধকারে ফেলে রাখা হবে। তাদের প্রদীপের পাত্রে কোনো তেল থাকবে না। যারা আমার নামকে ভয় করে তাদের জন্য ধার্মিকতার সূর্য তাঁর ডানায় আরোগ্য নিয়ে উদয় হবে।
ঈশ্বরের দাসদের এই শিলকরণটি সেই একই যা ইহেজিয়েলকে দর্শনে দেখানো হয়েছিল। জোহনও এই অত্যন্ত চমকপ্রদ প্রকাশের সাক্ষী ছিলেন। তিনি সমুদ্র ও ঢেউয়ের গর্জন দেখেছিলেন আর ভয়ে মানুষের হৃদয় দুর্বল হয়ে পড়ছিল। তিনি দেখেছিলেন পৃথিবী কেঁপে উঠছে এবং পাহাড়সমূহ সমুদ্রের মাঝখানে নিক্ষিপ্ত হচ্ছে, যা আক্ষরিক অর্থেই ঘটছে। তার জল গর্জন করছে ও উত্তাল, আর জলস্ফীতিতে পাহাড়সমূহ কাঁপছে। তাকে দেখানো হয়েছিল যে বালা, মহামারী, দুর্ভিক্ষ ও মৃত্যু তাদের ভয়াবহ কর্তব্য সম্পাদন করছে। টেস্টিমনিজ টু মিনিস্টার্স 445।
প্রকাশিত বাক্যের সপ্তম অধ্যায়ে 144,000-এর শীল মোহরকরণ ইজিকিয়েলের নবম অধ্যায়েও প্রতিফলিত হয়েছে, এবং শীল মোহরকারী স্বর্গদূত হলেন সবচেয়ে পরাক্রমশালী স্বর্গদূত, যিনি পূর্ব দিক থেকে উঠেন। যারা নাশপ্রাপ্ত, যাদের নাম জীবনের বই থেকে মুছে ফেলা হয়েছে, তাদেরকে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যে তাদের প্রদীপের সঙ্গে পাত্রে কোনো তেল নেই। ইজিকিয়েলের অষ্টম থেকে একাদশ অধ্যায়ের দর্শনে যে দুটি শ্রেণী রয়েছে তারা হল মথি 25 অধ্যায়ের জ্ঞানী ও মূর্খ কুমারীরা, এবং তাই তারা অ্যাডভেন্টিস্ট।
মথি 25 অধ্যায়ের 10 কুমারীর উপমাটিও অ্যাডভেন্টিস্ট জনগণের অভিজ্ঞতাকে চিত্রিত করে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 393।
সিস্টার হোয়াইট ইজিকিয়েলের দর্শনে দেখা জিরুসালেমকে অ্যাডভেন্টবাদ হিসেবে বিশেষভাবে চিহ্নিত করেন।
ঈশ্বরের সত্যিকারের লোকেরা, যাদের হৃদয়ে প্রভুর কাজের আত্মা এবং আত্মার পরিত্রাণের তাগিদ আছে, তারা পাপকে সর্বদা তার প্রকৃত পাপী চরিত্রেই দেখবে। ঈশ্বরের লোকদের যেসব পাপ সহজেই পেঁচিয়ে ধরে, সেসব পাপের ব্যাপারে তারা সর্বদা সত্যনিষ্ঠ ও অকপটভাবে মোকাবিলার পক্ষেই থাকবে। বিশেষত মণ্ডলীর সমাপনী কাজের সময়, যে সিল মোহর দেওয়ার সময় 144,000 জনকে সিল মোহর করা হবে, যারা ঈশ্বরের সিংহাসনের সামনে নির্দোষভাবে দাঁড়াবে, তখন তারা যারা নিজেকে ঈশ্বরের লোক বলে দাবি করে তাদের অন্যায় সবচেয়ে গভীরভাবে অনুভব করবে। এটি ভিব্যুষ্যোদ্যোক্তার সেই চিত্রণে জোরালোভাবে তুলে ধরা হয়েছে, যেখানে শেষ কাজকে এমন মানুষদের মাধ্যমে দেখানো হয়েছে যাদের প্রত্যেকের হাতে বোধের অস্ত্র আছে। তাদের মধ্যে একজন সূক্ষ্ম স্বর্ণ বস্ত্র পরিহিত ছিল, তার পাশে লেখকের দোয়াত ছিল, আর প্রভু তাকে বললেন, শহরের মধ্য দিয়ে জিরুসালেমের মধ্য দিয়ে যাও, এবং যারা তার মধ্যে সংঘটিত সকল জঘন্যতার জন্য হাহাকার করে ও ক্রন্দন করে তাদের কপালে একটি চিহ্ন আঁকো। টেস্টিমনিজ খণ্ড 3:6-7।
ইজিকিয়েলের অষ্টম থেকে একাদশ অধ্যায়ের দর্শনটি রবিবারের আইন পর্যন্ত এবং সেই সময়ে পৌঁছানো অ্যাডভেন্টিজমের ইতিহাসকে সরাসরি সম্বোধন করে। এটি জিরুসালেমের অ্যাডভেন্টিজম ভেতরে থাকা উপাসকদের দুইটি শ্রেণীকে চিহ্নিত করে এবং অনুগ্রহকালের অবসানের ঠিক পূর্বে সিলমোহর খোলা যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের সঙ্গে ভবিষ্যৎবাণী মূলকভাবে সম্পর্কিত, কারণ এর প্রারম্ভিক উল্লেখগুলোর একটিতে ভবিষ্যৎবাণীমূলক প্রতীকতায় ছাসে ছাসে সংখ্যাটি উপস্থাপিত হয়েছে। এভাবে এটি চারটি বিষয়ের একটি চিহ্নিত করে, যেগুলোর ওপর শেষ দিনে জ্ঞানীদের জয়লাভ করা আবশ্যক, এবং সেই চারটি বিষয় সাতের অন্তর্ভুক্ত অষ্টমটির আলোর অংশ। প্রকাশিত বাক্য 15 অধ্যায় আরও দেখায় যে যারা পোপতন্ত্রের চারটি প্রতীকী দিকের ওপর জয়লাভ করে তারা মোশে ও মেষ শাবকের গান গায়।
ঈশাইয়া তার 27 অধ্যায়ে বলেন যে সেই দিনে শেষকালের ধার্মিকরা দ্রাক্ষাক্ষেত্রের গান গাইবে। এটি সেই গান যা মেষশাবক মানুষদের মধ্যে বিচরণ করার সময় গেয়েছিলেন এবং যা নির্দেশ করে যে এক নির্বাচিত জাতিকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে আর নতুন এক নির্বাচিত জাতিকে বেছে নেওয়া হচ্ছে। ইজিকিয়েল নবম অধ্যায় ও প্রকাশিত বাক্য সপ্তম অধ্যায় বর্ণিত সিলমোহর দেওয়ার সময় সেই গানটি শেষকালের জ্ঞানীরা গায়। ইজিকিয়েলের অষ্টম থেকে একাদশ অধ্যায়ের দর্শন সেই একই গানেরই অংশ।
আমরা এই অধ্যয়নটি পরবর্তী নিবন্ধে অব্যাহত রাখব।
ঈশ্বরের প্রকৃত লোকেরা, যাদের হৃদয়ে প্রভুর কাজের চেতনা এবং আত্মাদের পরিত্রাণের ভাব রয়েছে, তারা তারা সবসময় পাপকে তার প্রকৃত পাপময় রূপে দেখবে। ঈশ্বরের লোকদেরকে সহজেই ঘিরে ধরে এমন পাপসমূহের মোকাবিলায় তারা সর্বদা বিশ্বস্ততা ও অকপটতার পক্ষেই থাকবে। বিশেষ করে গির্জার সমাপনী কাজের সময়ে, সেই মোহরকরণের কালে, যখন 144,000 জন ঈশ্বরের সিংহাসনের সামনে নির্দোষভাবে দাঁড়াবে, তখন তারা ঈশ্বরের নামধারী লোকদের অন্যায়কে সবচেয়ে গভীরভাবে অনুভব করবে। এটি জোরালোভাবে তুলে ধরা হয়েছে নবীর সেই বর্ণনায়, যেখানে শেষ কাজটিকে তিনি এমন লোকদের প্রতীকে চিত্রিত করেছেন যাদের প্রত্যেকের হাতে বধাস্ত্র ছিল। তাদের মধ্যে এক ব্যক্তি সুতিবস্ত্র পরিহিত ছিলেন এবং তার পাশে একজন লেখকের দোয়াত ছিল। আর প্রভু তাকে বললেন, শহরের মাঝখান দিয়ে, জিরুসালেমের মাঝখান দিয়ে চলে যাও এবং যারা তার মধ্যে সংঘটিত সমস্ত ঘৃণ্যতার জন্য দীর্ঘশ্বাস ফেলে ও ক্রন্দন করে, তাদের কপালে একটি চিহ্ন দাও। এই সময়ে ঈশ্বরের সভায় কারা দাঁড়িয়ে আছে? তা কি তারা যারা ঈশ্বরের লোক বলে দাবিকারী লোকদের মধ্যে ঘটে যাওয়া অন্যায়কে কার্যত ক্ষমা করে দেয় এবং প্রকাশ্যে না হোক অন্তরে অন্তরে যারা পাপকে ভর্ৎসনা করতে চান তাদের বিরুদ্ধে গুঞ্জন করে? তা কি তারা যারা তাদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং যারা অন্যায় করে তাদের প্রতি সমবেদনা দেখায়? না, একেবারেই নয়। যদি তারা অনুতাপ না করে এবং কাজের ভার বহনকারীদের ওপর অত্যাচার করা ও সিয়নে পাপীদের সমর্থন করা, এই শয়তানের কাজ ত্যাগ না করে, তবে তারা কখনোই ঈশ্বরের সিলযুক্ত অনুমোদনের চিহ্ন পাবে না। তারা দুষ্টদের সামগ্রিক ধ্বংসে পতিত হবে, যা হত্যাস্ত্র বহনকারী 5 জন পুরুষের কাজ দ্বারা নির্দেশিত হয়েছে। এই বিষয়টি ভালো করে লক্ষ্য কর। যারা পবিত্র আত্মার ক্ষমতায় তাদের মধ্যে গঠিত সত্যের বিশুদ্ধ চিহ্ন গ্রহণ করে, যা সুতির পোশাক পরা ব্যক্তির দ্বারা চিহ্ন দানের মাধ্যমে উপস্থাপিত, তারা হল সেই সব লোক যারা মণ্ডলীতে সংঘটিত সমস্ত জঘন্যতার জন্য দীর্ঘশ্বাস ফেলে এবং ক্রন্দন করে। পবিত্রতার প্রতি এবং ঈশ্বরের সম্মান ও মহিমার প্রতি তাদের ভালোবাসা এমন এবং পাপের চরম পাপত্ব সম্পর্কে তাদের দৃষ্টি এতই স্পষ্ট যে তাদের যন্ত্রণা কাতর, এমনকি দীর্ঘশ্বাস ফেলেও ক্রন্দন করতে থাকা হিসেবে উপস্থাপিত করা হয়েছে। ইজিকিয়েলের 9 অধ্যায় পড়ো।
কিন্তু যারা এভাবে পাপ ও ধার্মিকতার মধ্যকার প্রকট বৈপরীত্যটি দেখেন না এবং যারা ঈশ্বরের পরামর্শে দাঁড়িয়ে চিহ্ন গ্রহণ করেন তাদের মতো অনুভবও করেন না, তাদের সকলের ওপর সংঘটিত সাধারণ হত্যাযজ্ঞটি বর্ণিত হয়েছে বধের অস্ত্রসহ 5 ব্যক্তিকে দেওয়া আদেশে। তোমরা নগরের মধ্য দিয়ে তারপরে গিয়ে প্রহার করো, কোনো রকম ছাড় দেবে না, কোনো দয়া দেখাবে না। বৃদ্ধ ও তরুণ, কুমারী, ছোট শিশু এবং নারীদের সবাইকে সম্পূর্ণরূপে হত্যা করো। কিন্তু যার ওপর চিহ্ন আছে এমন কোনো ব্যক্তির নিকটে যেও না এবং আমার পবিত্র স্থান থেকে শুরু করো। সাক্ষ্যসমূহ খণ্ড 3, 266-267।